আমি বলছি ওই প্রশান্ত সাক্ষী, যাদের মধ্যে অসহায় চায়ের দোকানদার, ফেরিওয়ালা, ফুলের দোকানের কর্মচারী, পিয়ন, ভীত সন্ত্রস্ত পুলিশ কনস্টেবল, এদের সাক্ষ্য নেওয়া হয়েছে। আপনি বিজ্ঞ আইন আপনি মহামান্য আদালত, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিন, একজন বিভাগীয় চেয়ারম্যান ও একজন ছাত্র অনেক ধৈর্যে সব কিছু শুনেছি। তাই আপনার প্রতি বিনীত অনুরোধ, এই মামলার মুখ্য আসামি হিসেবে আমার বক্তব্য যদি একটু দীর্ঘ হয় তবুও তা দয়া করে শুনবেন। আপনার সুবিবেচনার প্রতি আমি পূর্ণ আস্থা রেখে বলছি, যদি আমার বক্তব্যে কোনো অংশ মতিবদ্ধ করার প্রয়োজন নাও বোধ করেন, তবুও প্রথম থেকে যে ধৈর্য আপনি দেখিয়েছেন মহামান্য আদালত, সেই একই ধৈর্যে আমার বক্তব্য শেষ পর্যন্ত আসছে। কারণ বিনীতভাবে বলছি, দেশ জাতির বৃহত্তর স্বার্থে আমি তা বলব, মহামান্য আদালত একটি বিচার শুধুমাত্র সাজা ও খালাসের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি বিচার থেকে আমাদের প্রত্যেকে শিক্ষণীয় অনেক কিছু জানা। মহামান্য আদালত, আমি আজ স্মরণ করছি আরেকটি ঐতিহাসিক মামলার কথা, যেটি অনুষ্ঠিত হয়েছিল 1976 সালে জেনারেল জিয়াউর রহমানের সামরিক সাধনা, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠিত। এটি একটি গোপন মামলা, রাষ্ট্র বনাম কর্নেল তাহের দং নামে পরিচিত। সেই মামলায় কর্নেল তাহের বীরুত্তম সহ 34 জনের মধ্যে আমিও একজন আসামি ছিলাম। কাটা তার ঘেরা একটি অপরিসর বেষ্টনীতে হ্যাংকাপ করা অবস্থায় আমাদের রাখা হল। তার বাইরে 5 সদস্য বিশিষ্ট বিশেষ ট্রাইব্যুনাল ও আমাদের আইনজীবীরা বসতেন। কারাগারের অভ্যন্তরে উদ্যত অস্ত্র হাতে এই তথাকথিত আদালত প্রহরায় রাখা হয়েছিল আন বেঠারে। জেনারেল জিয়া সেদিন কর্নেল তাহের ও মেজর জলিল, এই 2 জন সেক্টর কমান্ডার সহ বাকি সকল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন ব্রিগেডিয়ার ইউসুফ হায়দার, যে ব্যক্তি 1971 সালে ঢাকায় অবস্থান করেও মুক্তিযুদ্ধে যোগ দেয়নি, পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছিল। সেই গোপন মামলায় কর্নেল তাহের জবানবন্দি দিয়েছিলেন, বারবার ইউসুফ হায়দার কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে। আমাদের প্রধান আইনজীবী বাংলার এককালীন মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান সেদিন বলেছিলেন, বিজ্ঞ আদালত কর্নেল তাহেরকে বলতে দিন, তিনি এই মামলার মুখ্য আসামি। কি আশ্চর্য, 1976-এ সেই গোপন মামলার 31 বছর পর আজকের এই মামলায় মহামান্য আদালত তারিখ ঢাকা এই মামলার মুখ্য আসামি কর্নেল তাহের। সেদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইউসুফ হায়দার যেন জেনারেল জিয়া ও তার DJFI-এর রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায় ও সত্যের পক্ষে তার অবস্থান নেন তার আহ্বান জানিয়েছিলেন, উল্লেখ করেছিলেন আরেকটি ঐতিহাসিক মামলা। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো, সামরিক স্বৈরশাসক জেনারেল বাতিস্তার মারকাটা দুর্গ আক্রমণ করেছিলেন, সে অভিযান ব্যর্থ হয়েছিল। জেনারেল বাতিস্তা ক্যাস্ট্রোর বিরুদ্ধে গোপন বিচার অনুষ্ঠিত করেছিলেন। সেই মামলার বিচারকের উদ্দেশ্যে ফিদেল তার উদ্দীপ্ত ভাষণে সেই একই আহ্বান জানিয়েছিলেন, যেন তিনি বাতিস্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে ন্যায়ের দণ্ড উঠতে তুলে ধরেন। সৌভাগ্য ক্যাস্ট্রো, সৌভাগ্য কিউবার জনগণের, সেই বিচারক সেদিন সত্যের পক্ষ অবলম্বন করেছিলেন, সসম্মানে মুক্তি দিয়েছিলেন ক্যাস্ট্রোকে। আর সেদিন ফিদেল ক্যাস্ট্রো ও বিপ্লবী চে গুয়েভারার নেতৃত্বে বিপ্লবী বাহিনী বিজয়ীর বেশি হাভানায় প্রবেশ করেছিল, বাতিস্তা পলায়ন করেছিল। সেদিন ক্যাস্ট্রো তার প্রথম স্বীকৃতিতে সেই বিচারককে সম্মান জানিয়েছিলেন, তাকে কিউবার প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি ঘোষণা করেন। ফিদেল ক্যাস্ট্রো আজ বেঁচে আছেন, শুধুমাত্র ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রাম করে নয়, বর্তমান পৃথিবীর একমাত্র উগ্র পরাশক্তি মার্কিন শাসক গোষ্ঠীকে সার্থকভাবে মোকাবেলা করে। মহান বিপ্লবী ফিদেল আজ বাংলাদেশে একজন বিবেকবন্দী শিক্ষক আপনাকে স্মরণ করে সাহসে উদ্দীপ্ত হচ্ছে, যে সাহস আপনি ছড়িয়ে দিয়েছেন শুধু সারা ল্যাটিন আমেরিকাতে নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর তরুণ তরুণীদের মধ্যে। মহামান্য আদালত, দুর্ভাগ্য কর্নেল তাহেরের, দুর্ভাগ্য বাংলার দুঃখী মানুষের, ব্রিগেডিয়ার ইউসুফ হায়দার জেনারেল জিয়া ও তার গোয়েন্দা সংস্থার নির্দেশনার বাইরে যেতে পারেননি, তাহেও তা বলেছিলেন। তাই তার জবানবন্দিতে বলেছিলেন, বিচার তো প্রহসন জিয়ার নির্দেশে বিচারে রায় তো লেখা হয়ে গেছে বিজেপি হেডকোয়ার্টার। সেদিন আমাদের আইনজীবী আতাউর রহমান খান আব্দুর রউফ কলেজ যিনি বিচারপতি হয়েছিলেন, অ্যাডভোকেট জুলমত আলী খান তিনি এখন আর বেঁচে নাই, কেজের আলম, গাজীউল হক, অন্যান্য কথিত জন আইনজীবীরা যুক্তি দিয়ে সাজানো ফাংশনের মামলার আসারতা প্রমাণ করেছিলেন। আতাউর রহমান খান বলেছিলেন, বিজ্ঞ আদালত, রাজা যদি বিনা অপরাধে প্রজাকে হত্যা করেন তবে রাজা এই দৃষ্টান্ত স্থাপন করেন যে প্রজাও রাজাকে হত্যা করতে পারে। কিন্তু বিচারের বাণী সেদিন নিভৃতে কেড়েছে। ইউসুফ হায়দার জিয়া কর্তৃক নির্দেশিত হয়ে দ্রুত পাঠ করে গিয়েছিলেন কার কত বছর সাজা। সবার শেষে তাহেরের মৃত্যুদণ্ড ঘোষণা করে তাহেরের ভাষায় বেত্রাহত কুকুরের মতো দ্রুত আদালত কক্ষ ত্যাগ করেছিলেন। সরকারি পিপি এটিএম আফজল, যিনি পরে প্রধান বিচারপতি হয়েছিলেন, তিনি নিজে কারো মৃত্যুদণ্ড চাননি, কারণ তাহের তার সহকর্মীদের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছিল তাতে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। তাহেরের মৃত্যুদণ্ড কার্যকরার 10 দিন পরে এক সামরিক অর্ডিনেন্স দ্বারা, পেছন থেকে কার্যকর আইন দ্বারা ওই মৃত্যুদণ্ডকে বৈধতা দিয়েছিলেন জেনারেল জিয়া। রায় ঘোষণার 72 ঘন্টার মধ্যে জিয়া তার জীবনদাতা কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। আর সেই হত্যাকাণ্ডের রায়ে জিয়ার রক্তচক্ষুর কাছে অবনত মস্তকে সই করেছিলেন দেশের এককালীন প্রধান বিচারপতি ও সে সময়কার চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বিচারপতি সায়েদ। 76-এর 21 জুলাই রাতে কি অপূর্ব মহিমায়, কি গৌরবে, কি সাহসে অকুতভাবে তাকে এগিয়ে গিয়েছিলেন ফাঁসির মঞ্চের দিকে। মুক্তিযুদ্ধ 11 নম্বর সেক্টরের অধিনায়ক তাহের সম্মুখ যুদ্ধে তার বাপ হারিয়েছিলেন। সেদিন সেই রাতে তাহের পরেছিলেন তার নকল পরিধান করেছিলেন, তার কাছে সবচেয়ে সুন্দর যে পোশাকটি ছিল সেটি লাঠির হাতে, তার সাহায্য ছাড়া ফাঁসির মঞ্চে উঠেছিলেন। ঘাতককে তার পবিত্র দেহ স্পর্শ করতে দেননি, ফাঁসির দড়ি পরাতে দেননি, তিনি চাননি কোনো বাঙালি একজন মুক্তিযোদ্ধার গলায় ফাঁসির দড়ি পরিয়ে নিজের হাত কলঙ্কিত করুক, তাই নিজেই গলায় পরেছিলেন ফাঁসির দড়ি। ফাঁসির পূর্ব মুহূর্তে উচ্চারণ করেছিলেন তার সেই অমর বাণী, নিঃসঙ্গ চিত্তের যে জীবনে আর বড় কোনো সম্পদ নেই, আমি তার অধিকারী, আমি আমার জাতিকে তা অর্জন করতে ডাক দিয়ে যাই। মহামান্য আদালত, কি অপরাধ করেছিলাম? গত 1 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতার 33 বছর পূর্ণ হয়েছে। শিক্ষক হয়েও গোপন বিচারে প্রায় 5 বছর কারাগারে কাটিয়েছি, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষকতায় যোগ দিয়েছি। তা সম্ভব হয়েছিল মুক্তিযুদ্ধের অন্যতম অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73 আদেশের জন্য, যা বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছিলেন জাতির বিবেক হিসেবে আমরা যেন স্বাধীনভাবে সত্য উচ্চারণ করতে পারি। আজ ভাবতেও অবাক লাগে, যেখানে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান আরো স্বাধীনতা চাইছে, সেখানে সরকার এবং কিছু তথাকথিত সুশীল সমাজ জাতির বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের রক্ষা কবচ 73 রানে বাহির করতে চাইছে। কারাগার থেকে বের হওয়ার পর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি করেছি গঠিত যশা বিজ্ঞানী অধ্যাপক কোজি আফাদার তত্ত্বাবধানে স্বল্পতম সময়ে ডিগ্রি লাভ করেছি। কত সৌভাগ্যময় আমি 1995 সালে প্রফেসর আফাদার, যাকে বলা হতো জাপানে যে নোবেল প্রাইজ পেতে পারেন, তার আমি ছিলাম তার ছাত্র, আমাকে ভিজিটিং প্রফেসর হিসাবে আমন্ত্রণ করেছেন সেই কিয়োটো বিশ্ববিদ্যালয়ে। 2004 সালে মিয়াজাওয়া দ্বীপে তার সম্মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার ছাত্ররা, যারা প্রতিষ্ঠিত বিজ্ঞানী, তারা একত্রিত হয়েছিলেন, আমিও সেখানে আমন্ত্রিত হয়েছিলাম। আমার মনে আছে সে অনুষ্ঠানের পর প্রফেসর আফাদা ও আমি একসঙ্গে কয়েক ঘন্টা কাটিয়েছিলাম হিরোশিমা পিস মিউজিয়ামে, এবং সেখানে আলোচনা করেছি বিজ্ঞান, দর্শন এবং বিশ্ব শান্তি নিয়ে। আমেরিকার বিখ্যাত জার্নাল অফ বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে আমার প্রকাশিত গবেষণা পত্রের জন্য 1985 সালে জীব বিজ্ঞান শাখার শ্রেষ্ঠ গবেষণা পত্রের UGC পুরস্কার লাভ করেছি। বিদেশে না থেকে দেশে ফিরেছি, পরে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পার্ডু বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী ডিস্টিংগুইশড প্রফেসর অফ প্লান্ট ফিজিওলজি থমাস কে হাজেসের সাথে ভিজিটিং প্রফেসর হিসেবে বন্যা সহনশীল ধান উদ্ভাবনের জন্য জীববিজ্ঞানের আধুনিকতম জেনেটিক ইঞ্জিনিয়ারিং গবেষণায় অংশ নিয়েছি, যার ফলশ্রুতিতে আমাদের গবেষণার এক গুরুত্বপূর্ণ আবিষ্কার আমেরিকায় পেটেন্ট হয়েছে। 1993 সালের জীববিজ্ঞানে অনন্য সাধারণ গবেষণার জন্য বিচারপতি ইব্রাহিম স্বর্ণ পদক লাভ করেছি। সামান্য আদালত, আপনাকে জানাতে চাই যে কর্নেল তাহিরের ঐতিহাসিক জবানবন্দির উপর নির্ভর করে প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিপশুলস তার অসাধারণ পুস্তক বাংলাদেশ যে আনফিনিশড রেভলিউশন তাহের লাস্ট টেস্টামেন্ট রচনা করেছিলেন। প্রফেসর হাজেস আমার কাছ থেকে সেই পুস্তকটির কথা শুনে ইউনিভার্সিটি অফ নটরডেমের লাইব্রেরি থেকে সংগ্রহ করে পাঠ করেছিলেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ মহামান্য আদালত যে প্রফেসর হাজেস প্রায় 14 বছর পরও তার বাংলাদেশের এই বিজ্ঞানীর কথা ভুলে যান নাই। আমেরিকান সোসাইটি অফ প্লান্ট বায়োলজিস্টের পক্ষ থেকে আমার এবং আমার বন্দী সহকর্মীদের মুক্তি চেয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নিকট পত্র পাঠিয়েছেন। অনুরূপ পত্র পাঠিয়েছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, যিনি 1971 সালে নিক্সন কিসিঙ্গারের মার্কিন নীতির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে মুক্তাঞ্চল সফর করেছেন এবং 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পদকাশী রোপণ করেছিলেন। 2007 সালের আগস্ট মাসে আন্তর্জাতিক জার্নাল ফুড কন্ট্রোলে ফলমূল, শাকসবজি ও খাদ্য সামগ্রীতে থেকে যাওয়া বিষাক্ত কীটনাশক শনাক্ত করার এক সহজ পদ্ধতি, যা আমি 2004 সালে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জাপানি বিজ্ঞানীদের সাথে উদ্ভাবন করেছিলাম, তা প্রকাশিত হয়েছে। আমি বিনীতভাবে উপরের কথাগুলি শুধুমাত্র এ কারণে আপনার সামনে উল্লেখ করছি যাতে বিজ্ঞান আদালত একজন শিক্ষক ও বিজ্ঞানী হিসেবে আমার সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারেন, কারণ আপনি মহামান্য আদালত বলেছেন আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আরো বলছি এই কারণে যে কারণ স্বৈর শাসক এবং তাদের স্থাপকেরা অনেক সময় ছালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই বলে কটাক্ষ করেন যে আমরা শুধু রাজনীতি করি। মহামান্য আদালত, আমার গায়ে সেনা ইউনিফর্ম নেই, আমার বিশ্ববিদ্যালয়ের 73 আদেশ আমাকে রাজনীতি বিষয়ে অভিমত প্রকাশ করতে বাধা দেয় না, কিন্তু ইউনিফর্ম পরে যারা শুধু দেশে নয় বিদেশেও রাজনীতি করে বেড়াচ্ছেন, ঘোড়াকে আকাশে উড়াচ্ছেন, রাজাকে রাজা মরতে পারেন, তিনি মারা যেতে পারেন, এসব মন্তব্য করে ভীত সন্ত্রস্ত জনগণকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন, ট্রাস্ট ব্যাংকে অনিয়ম করে অসত্য বক্তব্য রেখেছেন, চাকরি বিধি লঙ্ঘন করেছেন, আপনি নিশ্চয়ই তার নিশ্চয়ই আপনার নজরেও তার বিজ্ঞ বিচারক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যে বিভাগ ছিল সেই আইন বিভাগে গত 3 বছর ধরে আমি একজন আমন্ত্রিত বক্তা হিসেবে জেনেটিক ক্রিমিনাল বিহেভিয়ার অ্যান্ড জুরিসপ্রুডেন্সের উপর বক্তৃতা দিয়ে আসছি। আমার শিক্ষকতার জীবনে কোনো একাডেমিক কাজে কোনো দিন কোনো শৈথিল্য দেখাইনি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি জানেন আমরা শিক্ষকেরা ছাত্রদের পিতা ও অভিভাবকের মতো, বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়ানোকে আমরা কর্তব্য জ্ঞান, এটা নতুন নয়। 1990 সালে এর সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আজকের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, যিনি সে সময় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, তার নেতৃত্বে শুধুমাত্র জরুরি অবস্থা ভঙ্গ নয়, কার্ফিউ ভেঙে আমরা শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাথে রাস্তায় নেমে এসেছি। আমি একটু পানি খাওয়াচ্ছি।
আমি একটু গল্প হবে, এত দীর্ঘ নয়, সংক্ষিপ্ত, অনেক সংক্ষিপ্ত।
কারফিউ ভঙ্গ করে আমরা শিক্ষকরা ছাত্র ছাত্রীদের সাথে রাস্তায় নেমে এসেছি। বিগত জোট সরকারের আমলে যখন রাতের অন্ধকারে পুলিশ শামসুর নাহার হলে ঢুকে ছাত্রীদের লাঞ্ছিত করেছিল, 18 জন ছাত্রী, যার মধ্যে আমার বিভাগের একজন ছাত্রী ছিল, তাদের গভীর রাতে ধরে নিয়ে রমনা থানার হাজতে করেছিল, তখনও বিপন্ন ছাত্রী ও তাদের পাশে আন্দোলনরত ছাত্রদের পুলিশি আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা শিক্ষকেরা রাস্তায় নেমে এসেছিলাম। এমনি ঘটনায় সেই কুখ্যাত পুলিশ অফিসার কহিনুরের নির্দেশে সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশের লাঠির আঘাতে আমার হাঁটু ভেঙে গিয়েছিল। 3.5 মাস আমি শয্যাশায়ী ছিলাম, কিন্তু তখন সেই ঘটনায় তৎকালীন উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছিল, কোন শিক্ষককে গ্রেফতার করা হয় না। অন্যদিকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আমার বাসায় এসে আমাকে দেখে গিয়েছিলেন। আমার সুস্থ চিকিৎসার জন্য দেশের শ্রেষ্ঠ অর্থোপেডিক সার্জন অধ্যাপক রুহুল হককে পাঠিয়েছিলেন আমার শয্যা পাশে। গত 20 আগস্ট খেলার মাঠে আমাদের ছাত্র আক্রান্ত হয়েছিল সেনা সদস্যের হাতে, তারা অপমানিত হয়েছিল এবং বিক্ষুব্ধ হয়েছিল। এখানে বলে রাখি, খেলার মাঠের পাশের জিমনেশিয়াম, যেখানে 11 জানুয়ারি থেকে 46তম ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিট অবস্থান করছিল, সেটি ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য ব্যবহৃত হত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এখানে আসত, সেখানেই তাদের হাজিরাও নেওয়া হতো। আপনিও নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে তা জানেন, কিন্তু সেনাবাহিনী দীর্ঘ 8 মাস ধরে সেখানে অবস্থানের কারণে তাদের সে কার্যক্রম বন্ধ হয়ে যায়। 20 আগস্টের ঘটনার প্রায় 1 মাস পূর্বে 46তম ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের সাথে আমার দেখা হয়েছিল খেলার মাঠের গ্যালারির দোতলায় অফিসের ফিল্ডম্যান। উপাচার্য সহ ডিন এবং আরো কয়েকজন শিক্ষককে মধ্যাহ্নভোজে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সুযোগে আমি ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে বলেছিলাম সেনা ক্যাম্পটি সরিয়ে নিতে, কারণ ছাত্রছাত্রীরা জিমনেশিয়াম ব্যবহার করতে পারছিল না বলে তাদের একাডেমিক কর্মসূচি নিয়ে অসুবিধা হচ্ছিল। ব্রিগেডিয়ার হাকিম সবসময় বলেছিলেন অতি দ্রুত তা তারা সরিয়ে নেবেন, ভোজন পরবর্তী তার বক্তৃতায় তা উল্লেখ করেছিলেন, কিন্তু পরিপাকের বিষয় বর্তমান উপাচার্য অধ্যাপক এসে পায়ে তার সমাপনী বক্তৃতায় সেনা ক্যাম্প সরাবার কোনো প্রয়োজন নেই বলে সেদিন মত দিয়েছিলেন। শুধু তাই নয়, 21 ফেব্রুয়ারিতে এই জিমনেশিয়ামটি সবসময় নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, আপনি তা জানেন মহামান্য আদালত। গত 21 ফেব্রুয়ারির প্রাককালে আমি উপাচার্য সহ সকল বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে বলেছিলাম তারা যেন সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান, কিন্তু তারা কান দেননি। বাস্তব সত্য হল জোট সরকারের ক্রীড়ানক এইসব পদাধিকারীদের সেই নৈতিক সাহস ছিল না সেনা শাসকদের সামনে বাস্তব সত্যগুলো, সমস্যাগুলো তুলে ধরব। উপাচার্য যে সেনা ক্যাম্প অন্যত্র সরিয়ে নিতে বলতেই সাহস পাবেন না, এ কথাও আমি মধ্যাহ্নভোজের দিন ব্রিগেডিয়ার হাকিমকে জানিয়ে বলেছিলাম। আমার পরামর্শ মতো সেনা ক্যাম্পটি সময়ে সরিয়ে নেবে 20 আগস্টের দুঃখজনক ঘটনা হয়তো হত। মহামান্য আদালত, সেনা সদস্যদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। বিক্ষুব্ধ ছাত্রদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নগ্ন হামলায় বহু ছাত্র আহত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। আমি সহ বহু শিক্ষক ছুটে গিয়েছিলেন সেদিন মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার সেখানে ঘোষণা করেছিলেন এখন বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র কর্তব্য। পুলিশের হাতে তিনি নিজেও আহত হয়েছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত ব্যাপক আচরণ করেছিল। মহামান্য আদালত, অন্যান্য বারের মতো 20 আগস্ট এবং তৎপরবর্তী ঘটনায় শিক্ষকেরা ছাত্রদের সাথে কোন বিক্ষোভে অংশ নেননি, রাস্তায় নামেননি। আমরা নানাভাবে চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করতে। আমরা 21 আগস্ট শিক্ষক সমিতির পক্ষ থেকে জরুরি সাধারণ সভা করে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে যে প্রস্তাব সমূহ গ্রহণ করেছিলাম তার কোনটি সরকার বিরোধী ছিল না। আর প্রস্তাবগুলো আমার বা কোন শিক্ষকের ব্যক্তিগত প্রস্তাব ছিল না, আমরা জরুরি অবস্থা প্রত্যাহার চেয়েছি, এটি তো নতুন কোন প্রস্তাব নয়। 11 জানুয়ারি সেনা সমর্থিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 89 জন শিক্ষক যৌথ স্বাক্ষরে জরুরি অবস্থা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে 3 মাসের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য পত্রিকায় বিবৃতি দিয়েছিলাম। শিক্ষকদের সেই যৌথ বিবৃতির 1 নম্বরে স্বাক্ষরকারী ছিলেন প্রবীণ অধ্যাপক আনিসুজ্জামান। মহামান্য আদালত সরকার আগস্ট ঘটনা তদন্তে বিচারপতি হাবিবুর রহমান খানকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল। বিচারপতি হাবিবুর রহমান শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেছিলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কারাবন্দী 4 শিক্ষকের সাক্ষ্য তিনি গ্রহণ করেছিলেন। তদন্ত কমিশনের রিপোর্ট 3 তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রদান করে স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন তদন্ত রিপোর্টটি যেন অবিলম্বে প্রকাশ করা হয়। নিতান্ত পরিতাপের বিষয় সেই রিপোর্ট প্রকাশিত হয়নি। মহামান্য আদালত কেন হল না, কাদের ইঙ্গিতে হল না, আমরা তা জানতে চাই, কারণ তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ভাগ্য জড়িত। মাননীয় বিচারপতি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রিপোর্টের মূল বিষয়গুলো তুলে ধরেছিলেন, বলেছিলেন 20 আগস্টের ঘটনা আকস্মিক, 21 আগস্টের ঘটনা স্বতঃস্ফূর্ত, 22 আগস্টের ক্যাম্পাসের বাইরের ঘটনায় অন্যান্য শক্তির সম্পৃক্ততা থাকতে পারে, শিক্ষক ছাত্রদের বিষয়ে সরকার যেন সর্বোচ্চ ইতিবাচক দৃষ্টি দিয়ে বিষয়টিকে দেখেন তার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন অতি অল্প সময়ের মধ্যে তার শুভ ফলাফল পাওয়া যাবে। মহামান্য আদালত, আজ আপনার বিজ্ঞ আদালতে আমি দাবি করছি এই তদন্ত রিপোর্ট অনতিবিলম্বে প্রকাশ করা হোক। মহামান্য আদালত, আগস্টের ঘটনায় আমরা শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কোন সমাবেশ বা কোন মিছিলে অংশ নেই, কিন্তু আপনি নিজেও তো জানেন ঢাকার প্রধান সড়কে কতবার কত জঙ্গি মিছিল হয়েছে বর্তমান জরুরি অবস্থায়, কাউকে গ্রেপ্তার করা হয়নি, মামলা হয়নি। অন্যদিকে আমাদের শিক্ষক ছাত্রদের বিরুদ্ধে কেমন বৈষম্যমূলক এবং প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হলো তা দেশবাসী জানে। তাই শিক্ষক ছাত্রদের মুক্তির জন্য, মামলা প্রত্যাহারের জন্য কত আবেদন নিবেদন হয়েছে, মহামান্য আদালত 22 আগস্ট কার্যকারী পরদিন 23 আগস্ট দুপুরে ডিজিএফআই এর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমিন আরো কয়েকজন অফিসার সহ প্রাক্তন উপাচার্য অধ্যাপকের যা সাইকে আজাদ চৌধুরী, তিনি আজকে এখানে উপস্থিত আছেন, ডক্টর হারুনা রশিদ ও আমার সাথে আলোচনার জন্য এসেছিলেন। প্রায় 3 ঘন্টা আলোচনা হল। কার্যকারী পর থেকে তাদের সাথে আলোচনা চলাকালে যৌথ বাহিনী যেভাবে হলে হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় এবং আজিজ সুপার মার্কেট যেখানে ছাত্ররা কার্ফিউর কারণে আশ্রয় নিয়েছিল তাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছিল সে বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি, অনুরোধ করেছি অবিলম্বে তা বন্ধ করতে, তাদের বোঝাতে সক্ষম হয়েছি আমরা ছাত্র শিক্ষকেরা আন্তরিকভাবে চাই সেনাবাহিনী যেন আর ছাত্র শিক্ষক জনতার মুখোমুখি না হয়, বিতর্কিত না হয়। আমরা একে অন্যের প্রতিপক্ষ নই, জানিয়েছিলাম সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, কারণ তাতে দেশের মহাসর্বনাশ হবে। তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে একমত হয়ে আরো উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়ে ফিরে যান। মহামান্য আদালত, নিতান্ত পরিতাপের বিষয়, ওই দিন অর্থাৎ 23 আগস্ট রাত 12টার পরপর যৌথ বাহিনী ভাড়া দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাওয়ার ভবন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দাগি দুষ্কৃতকারী নই, কিন্তু সেই গভীর রাতে যেভাবে আমাকে ও আমার সহকর্মী ডাক্তার হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হল, শাহবাগ থানায় নেয়ার নাম করে চোখ বেঁধে নেওয়া হল অজ্ঞাত স্থানে, তা আমাকে মনে করিয়ে দিল পাকিস্তানি দখলদার সৈনিকদের আচরণের কথা। এ প্রসঙ্গে মনে পড়ল সেই একই চন্দ্রনীতি বহিঃপ্রকাশ ঘটিয়ে রাতের বেলা বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্তক্রমে ডিজিএফআই রক্তচক্ষু ও হুমকিকে উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। কারণ এই অপ্রয়োজনীয় গ্রেপ্তারকে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক হিসাবে আমরা মনে করেছি। পরে একই কায়দায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মহামান্য আদালত, ওই অজ্ঞাত স্থান যেখানে গভীর রাতে আমাকে নেওয়া হয়েছিল তা আমার অত্যন্ত পরিচিত। কারণ 1976 সালে জেনারেল জিয়া শাসন আমলে আমি শিক্ষক থাকাকালে আমাকে গ্রেপ্তার করে সেখানে 3.5 মাস রাখা হয়েছে। এবারে রিমান্ডে রাখা হয়েছে সরকারি হিসেবে 8 দিন। কিন্তু মহামান্য আদালত বাস্তবে 12 দিন GTFI-এর ওই নির্যাতন কেন্দ্রে রিমান্ডে নেওয়ার পর যখন আবার কোর্টে হাজির করা হয় তখন কি ভয়াবহ শারীরিক এবং মানসিক পরিকল্পে ভুক্তভোগী নিপতিত হয় মহামান্য আদালত তা আপনারা জানেন। তথ্য আদায়ের নামে সেখানে যা যা করা হয় তার সবই প্রয়োগ করা হয়েছিল বাংলাদেশের বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের প্রতি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রির নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদ তার সবই চালানো হয়েছে। চোখ বন্ধ অবস্থায় দিন রাতের হিসেব ছিল না। মনে পড়ে কালো কাপড়ের পট্টিতে চোখ বাঁধা অবস্থায় আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, বলুন ব্ল্যাক হোল কাকে বলে? আমি পদার্থবিজ্ঞানের ছাত্র নই। তারপর বলেছিলাম, আমার জানা মতে মহাকাশে এটি সেই কৃষ্ণ গহ্বর যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যা এমনকি আপাত ঘরহীন আলোকে পর্যন্ত শুষে নেয়। তারা বলেছিলেন, আপনি এখন সেই ব্ল্যাক হোলেই আছেন। মহামান্য আদালত, এই ব্ল্যাক হোলে শুধুমাত্র চোখ বেঁধে দৃশ্যমান আলোকে কেড়ে নেওয়া হয় না। এখানে হ্যারি পটার উপাখ্যানের আজকাবান দুর্গে যে ডিমেন্টারদের কথা বলা হয়েছে তারা শুষে নেয় মানুষের আত্মা। কারাগারে থাকার কারণে গড়বার জন্য আমার মেয়ে দীপান্বিতা আমাকে হ্যারি পটারের উপাখ্যানগুলো পাঠায়। রচয়িতা জে কে রাওলিং লিখেছেন, দ্য ডিমেন্টার্স সাক দ্য হোপ অ্যান্ড হ্যাপিনেস, দে সাক দ্য সোল। ব্ল্যাক হোলের তাই তারা করতে চেষ্টা করেছিল। মহামান্য আদালত, আজ শপথ বাক্য উচ্চারণ করে আপনাকে এবং দেশবাসীকে জানাচ্ছি তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তারা আমার আশা ভরসা সুখ ও স্বপ্নকে শুষে নিতে পারেনি আমার আত্মাকে শুষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিঃসংকোচিত এই শিক্ষক এই আমি তাদের প্রশ্ন করেছি, একটি স্বাধীন দেশের সেনা গোয়েন্দা বাহিনীর সদস্য আপনারা কেন এই বিশুদ্ধ চিত্তের মানুষটিকে ধরে নিয়ে এসেছেন? যে কোনো অন্যায় করেন, আমাকে হত্যা করতে পারেন কিন্তু ভাঙতে পারবেন না, আর সেই চেষ্টাই বা কেন করবেন? আমাদের আপনাদের তো কর্তব্য হচ্ছে আমার মতো নীতিনিষ্ঠ বিশুদ্ধ সত্তাকে পরম যত্নে রক্ষা করা। তাদের বলেছি, দেশের গরিব জনসাধারণের পয়সায় আপনারা আপনাদের পোষা হচ্ছে কিন্তু দেশের কর্মকর্তাকে আপনারা করছেন। 1975-এর 15-ই অগস্টের কালো রাত্রিতে সেনাবাহিনীর ষড়যন্ত্রকারীরা যখন জাতির জনক দেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তার পরিবার পরিজন সহ, তখন কোথায় ছিল DGFI? কারাগারের অভ্যন্তরে চার জাতীয় নেতাকে সেনা কুচক্রিয়া গুলিও ব্যানকে যখন নির্মম ভাবে হত্যা করল তখন কোথায় ছিল DGFI? জেনারেল জিয়ার নির্দেশে এই গোয়েন্দা সংস্থা কর্নেল তাহের বীরুত্তমকে হত্যা করেছিল বিচারের নামে প্রহসন। প্রশ্ন করেছি, 21 আগস্ট যখন জোটা মোড়ে প্রকাশ্য দিবালোকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড ও গুলি চালানো হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? জঙ্গিরা বলেছে তারা শুধু গ্রেনেড ছড়েছিল, গুলি করেনি, গাড়িতে এসে গুলি করে দ্রুত তারা চলে গেল, সে রহস্য তো উদ্ঘাটন আজও হল না। সেই নিঃসংশয় নারকীয় ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা, কিন্তু আইভি রহমান সহ 24 জন মানুষ করুণ মৃত্যুবরণ করেছিলেন। তার কোন কুল কিনারা কেন আজ হল না মহামান্য আদালত? তার মূল রহস্য কোথায়? তাকে সচেতন নাগরিকেরা বোঝেন না? 63টি জেলায় একযোগে জঙ্গি বোমা বর্ষণ হল, কোথায় ছিল DGFI? বিশ্বাস করুন মহামান্য আদালত, তারা আমার কোন প্রশ্নের উত্তর দিতে পারেনি। বলেছি, আমাকে কেন ধরে এনেছেন? আমি তো সেই গর্বিত পিতামাতার সন্তান যারা তাদের 7 পুত্র এবং 2 কন্যাকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। এদের মধ্যে চারজন মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব লাভ করেছিলেন। কর্নেল সাহের বীরুত্তম, আবু ইউসুফ বীর বিক্রম, সাকামাত হোসেন বীর প্রতীক এবং ওয়ারেসাত হোসেন বীর প্রতীক। বাংলাদেশের দ্বিতীয় কোন পরিবার নেই যেখানে আপন চার ভাই যুদ্ধে বীরত্বসূচক খেতাব লাভ করেছিলেন। জীবনে জানা মতে কোন অন্যায় করিনি, আপনাদের কথিত ষড়যন্ত্র তো দূরের কথা। মহামান্য আদালত কুসুমে ও কীট থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকেরা নৈতিকভাবে অধঃপতিত হয়েছেন, দুর্নীতি করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে মলিন করেছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার দাবি করেছি। তারা তো সবাই সকলে বহাল শুধু নয়, বহাল শুধু আছেন নয়, তাদের সাথেই আপনাদের চেন দরবার। সাথে সাথে মহামান্য আদালত, আমি আপনাকে বলবো, দেশে দেশে যুগে যুগে চরম প্রতিক্রিয়ার দুর্গেও অশুভ শক্তির পাশাপাশি শুভ শক্তি আছে, তাই মানব সভ্যতা আজও টিকে আছে। সে কারণেই মুক্তিযুদ্ধ চলাকালে সুদূর পাকিস্তানের কারাগারে ডিমেন্টাররা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে না। বিজিএফআই এর নির্যাতন কেন্দ্রে তেমন শুভ শক্তির সন্ধান আমি পেয়েছি মহামান্য আদালত। মধ্যরাতে কিংবা তার উপরে যারা পরম শ্রদ্ধায় ও সম্ভ্রমে আমার সাথে আলোচনা করেছেন, আমার প্রতি যে নিষ্ঠুর অন্যায় করা হয়েছে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন, জানতে চেয়েছেন দেখে সমস্যা সমাধানে আমার মতামত, আমি তাদের নাম দিয়েছিলাম মধ্যরাতের স্বপ্নচারীগণ। হে স্বপ্নচারীগণ, আমার এই জবানবন্দিতে আমি তোমাদের পরম কৃতজ্ঞতায় আজকে স্মরণ করছি। তোমাদের পরিচয় জানি না, কারণ আমার চোখ ছিল বন্ধ, কিন্তু হৃদয়ের গভীরে সে বন্ধুরা আমার তোমাদের স্থান দিয়েছে। মহামান্য আদালত, আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হল আমার ক্ষমা প্রার্থনা বিষয়। আমি আগেই বলেছি 20 আগস্ট ছাত্ররা লাঞ্ছিত, অপমানিত ও আঘাত করেছে। ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন চেতা এই ছাত্রছাত্রীদের আত্মমর্যাদায় কঠিন আঘাত করা হয়েছে, তাই বিক্ষুব্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত ভাবে বিক্ষোভ করেছে তারা। ইউনিফর্মধারী সেনা সদস্য লাঞ্ছিত হয়েছেন, একটি সেনাযান ভস্মীভূত হয়েছে, সেগুলো কারা করেছে মহামান্য আদালত তা আমি জানি না। তারপরও ছাত্র বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু তা হয়েছে, তাই ছাত্রদের অভিভাবক হিসেবে তাদের পক্ষ থেকে সম্মানিত জওয়ান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছিলাম। সেনাবাহিনীর আহত মর্যাদা বোধের যেন দ্রুত নিরাময় হয় রিমান্ডের থাকাকালে আমি নিজেই প্রস্তাব করেছিলাম, এ বিষয়ে আমি বলেছিলাম, এ বিষয়ে আমি কোর্টে বলব। তারা অবাক হয়েছিলেন, আমাকে অনুরোধ করেছিলেন ইলেকট্রনিক মিডিয়ার সামনে আমার কথাগুলো বললে সেনাবাহিনীর বড় উপকার হবে, সারা দেশের সেনা সদস্যরা তা শুনতে পাবে, ভুল বোঝাবুঝির অবসান হবে। আমি শর্ত দিয়েছিলাম আমার মতো করে আমাকে বলতে দিতে হবে, তারা কথা দিয়েছিলেন তারা তা রক্ষা করবেন। আমার ক্ষমা প্রার্থনা মিডিয়াতে শুনে দেশবাসী হয়তো ভেবেছেন আমাকে চাপ প্রয়োগ করে বাধ্য করে তা করানো হয়েছে। আজ শপথ বাক্য উচ্চারণ করে বলছি, পৃথিবীতে এমন কোন শক্তি জন্মগ্রহণ করেন যারা কর্নেল সাহেবের ভাই ডক্টর আনোয়ার হোসেনকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু বলতে বাধ্য করতে পারে। কিন্তু মহামান্য আদালত, আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার সম্পূর্ণ বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আমার সেই উক্তি সেনা সদস্যদের মতো শিক্ষক ছাত্র নাগরিক সকলের আত্মমর্যাদা আছে, আর কখনো যেন তাতে আঘাত করা না হয় তা প্রচার করা হয়। আমার অপর বক্তব্য, সেনাবাহিনীর মূল দায়িত্ব ছিল তত্ত্বাবধায়ক সরকারকে দেশে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা, যাতে নির্বাচিত বেসামরিক সরকারের হাতে দেশের শাসনভার হস্তান্তর করা যায় এবং সেনাবাহিনী গৌরবের সাথে বেড়াতে ফিরে যেতে পারে। কিন্তু তা বলার পূর্বেই আমাকে ধাক্কা দিয়ে কোর্টে ঢুকিয়ে দেওয়া হয়। দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনী যেন ছাত্র শিক্ষক জনতার প্রতিপক্ষ হিসাবে আর মুখোমুখি অবস্থান না নেয়, আর অবস্থানে না আসে, ছাত্ররা যেন রক্ষা পায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন রক্ষা পায়, সেই কারণে কোনো গ্লানিবোধ না করে একজন শিক্ষকের বিবেক ও সত্যের উপর প্রতিষ্ঠিত নীতিনিষ্ঠ দেশবাসী জানেন আমার সেই ক্ষমা প্রার্থনাকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করা হয়েছে। যদিও আমি জানি সেনা সদস্যদের হৃদয়ে আমার বক্তব্য গভীরভাবে গভীর দাগ কেটেছিল। আমাকে রিমান্ডে ফেরত নেওয়ার পর অধিকাংশ সেনা কর্মকর্তাদের বক্তব্যই আমি তা অনুধাবন করেছি। তারা বলেছিলেন, স্যার, ইউ হ্যাভ শোন ফ্যাদমলেস ম্যাগনানিমিটি, অর্থাৎ আপনি অপরিমেয় বদান্যতা দেখিয়েছেন। আমি গভীরভাবে বিশ্বাস করি সেনা সদস্যরা সেভাবেই আমার আন্তরিক আহ্বানকে গ্রহণ করেছিলেন। কিন্তু কেউ কেউ আমাকে উপহাস করেছিলেন, কেন সাধারণ সিপাহীদের আমি সম্মানিত হিসাবে সম্বোধন করেছিলাম। মহামান্য আদালত, সিপাহীদের যদি সম্মানিত না বলি আর কাদের বলব? আমার প্রয়াত ভাই আবু ইউসুফ বীর বিক্রমের একমাত্র পুত্র সালাউদ্দিন ও তার স্ত্রী অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছিল তার অন্তরী যাতার সাথে দেখা করতে। সাথে নিয়ে এসেছিল 2007 সালে প্রকাশিত উইলিয়াম ডেলরিম্পলের অসাধারণ পুস্তক দ্য লাস্ট মুঘল। ইংরেজ শাসনের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিদ্রোহ, যাকে কার্ল মার্কস অভিহিত করেছিলেন ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতার যুদ্ধ, তার উপর লেখা এই পুস্তকে ডেলরিম্পল লিখছেন, ইন 1857 দ্য বেঙ্গল আর্মি ওয়াজ দ্য লার্জেস্ট modern army in Asia, having 1,39,000 people. Among them, all but 7,796 turned against their British masters. Hebe dekhun mahamanno adalat, 139,000 Bengal army moddhe matro 7,796 jon chhara baki sokole ingrej probhuder biruddhe biddroho kore okatore jibon diyeche. Thakar Bahadur Shah Parke অগণিত বাঙালি সিপাহীকে সেদিন বিদেশি ইংরেজরা ফাঁসি দিয়েছিল। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বপ্রথম বিদ্রোহ করে বাঙালি সিপাহীরা এবং অফিসাররাও তাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। কিন্তু এ কথাও তো সত্য যে কোনো কোনো অফিসার মুক্তিযুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলেন অধস্তন সিপাহীদের চাপে। তারাই আবার স্বাধীনতা পরবর্তীকালে সিপাহীদের হত্যা করেছিলেন। 1975 সালের 15ই আগস্টের কালরাত্রিতে সেনাবাহিনীর মুষ্টিমেয় কুচক্রীদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু ও পরে কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভ্যন্তরে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কিভাবে কাতার ষড়যন্ত্রকারীরা দেশকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল, সাধারণ সিপাহীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল একে অন্যের বিরুদ্ধে। দেশের সেই দুঃসময়ে আবার সেই বীর সিপাহীরা ছুটে এসেছিল কর্নেল তাহেরের কাছে, যদিও তিনি সেই 1972 সালের সেপ্টেম্বর মাসেই সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছিলেন। তার ঐতিহাসিক পদত্যাগ পত্রে সরকার প্রধান বঙ্গবন্ধুকে সাবধান করে লিখেছিলেন, তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর আদলে গড়ে তোলা সেনাবাহিনী মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রীদের পক্ষ থেকে কি ভয়াবহ বিপদ হয়ে আসছে। তাই এই সেনাবাহিনী ছেড়ে তিনি ফিরে যাচ্ছেন জনগণের কাছে, যারা 1971 সালে তাকে আশ্রয় দিয়েছে। কর্নেল তাহেরের নেতৃত্বে 1975 সালের 7ই নভেম্বর সিপাহীরা প্রাসাদ ষড়যন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল, চেষ্টা করেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধ বিরোধীদের হাত থেকে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে। এই সিপাহীদের কারণে দেশ রক্ষা পেয়েছিল গৃহযুদ্ধের হাত থেকে। কিন্তু সিপাহীদের দুর্ভাগ্য, তাদের নেতা কর্নেল তাহেরের দুর্ভাগ্য, যার জীবন তারা রক্ষা করেছিলেন সেই জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতার কারণে সিপাহীদের অর্জনকে ধূলিসাৎ করা হয়েছে। তাহের এবং পরে শত শত সিপাহীদের হত্যা করেছিলেন জেনারেল জিয়া। মহামান্য আদালত আরো একটি সত্য আপনার সামনে তুলে ধরতে চায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হায়দার ও কর্নেল হুদা অভ্যুত্থানী সিপাহীদের হাতে জীবন দেননি। তাহেরের কঠোর নির্দেশ কাউকে হত্যা করা যাবে না, অভ্যুত্থানী সিপাহীরা অক্ষরে অক্ষরে পালন করেছে। কয়েকজন আফ্রিকার হত্যার ঘটনা ঘটেছিল, তা ঘটিয়েছিল ষড়যন্ত্রী মুস্তাকের সৃষ্ট ঘাতক চক্র, যারা যোগাযোগ রাখছিল জেনারেল জিয়ার সাথে। এই জিয়াউর রহমানের ইঙ্গিতে তার অনুগত কয়েকজন আফ্রিকারের সরাসরি নেতৃত্বে খালেদ, হুদা ও কায়দারকে হত্যা করা হয়েছিল। এরপর জিয়াউর রহমান ও জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের সাথেও কোন সিপাহী যুক্ত ছিল না। আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহীরা এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অফিসাররা কোন উচ্চ বিলাসীদের হাতিয়ার হিসেবে জনগণের গণতান্ত্রিক শাসনের বিপরীতে কোন অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রে অংশ নেবে না, শুধু নয় জনতার সাথে মিলে তা প্রতিহত করবে। তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী, তথাকথিত সুশীল সমাজ এবং কাছেরও দূরে বিদেশি শক্তিরা শক্তিধারেরা এতদিনে নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষের মনের ভাষাটি পড়তে পেরেছেন। তা হল যত দারিদ্র, অনাহার, দুঃখ যাতনার মধ্যে থাকুক, এদেশের সাধারণ মানুষ একমাত্র প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আর অন্য কোনো শাসন তার যত নতুন চমকেই আসুক তা গ্রহণ করবে না। জাগো বাংলাদেশের নামে সরকারি প্রচার যন্ত্রে যত প্রচারণায় চলুক, রাষ্ট্রের পয়সায় যত কোটি কোটি SMS পাঠানো হোক না কেন, মানুষের গণতান্ত্রিক সমাজ বিলির মানে ধীর কিন্তু টেকসই পথ ছাড়া অন্য কোনো বিকল্প আমাদের সামনে নেই। মহামান্য আদালত, আজ দেশবাসীর সবার মনে একটি প্রশ্ন, আসলে দেশ চালাচ্ছে কারা? মানুষ মনে করে একটি ভৌতিক অবয়বহীন সরকার দেশ পরিচালনা করছে, দেশে চলছে অঘোষিত সামরিক শাসন এবং সেনাবাহিনীর অতি ক্ষুদ্র একটি অংশ সেনাবাহিনীর নামে তা করছে। তত্ত্বাবধায়ক সরকার স্বাধীনভাবে তাদের সংবিধান নির্ধারিত কাজ করতে পারছে না। তাই গত এক বছরে দেশের এত দুর্গতি, মহামান্য আদালত ভূতের পাশাকে পেছনে, তাই দেশে বর্তমান ভূতুরে শাসনে দেশ আগাতে পারছে না সামনে, ক্রমাগত চলছে পেছন যাত্রা, দেশে চালানো হচ্ছে ভুল এবং ভয়ের শাসন। তাই জনগণের বহুদিনের বহু সংগ্রামের স্বপ্ন হিসেবে যে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো কোনটাই বর্তমান জরুরি অবস্থায় ভুল ও ভয়ের শাসনে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার অবসর প্রাপ্ত শাহবাজ হোসেনের বিরুদ্ধে সমকাল পত্রিকায় পরপর দুদিন ধরে শিরোনাম সংবাদ প্রকাশিত হল। পার্বত্য চট্টগ্রামের নিঃসহায় আদিবাসীদের জন্য ভারতঘটিত 20,000 টন গম আত্মসাতের জন্য তার অকালের অবসরে, কিন্তু তিনি জামায়াত সমর্থক বলে তাকে বসিয়ে দেওয়া হল এই গুরুত্বপূর্ণ কমিশন। দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মসুদ চৌধুরী। ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি, ইসলামী ছাত্র সংঘের কর্মী ছিলেন। এই সেনানায়ক অনেক ভালো কথা বলেন, কিন্তু টাস্কফোর্সের কথায় তার চলতে হয়। ফাইল হাতে দেশের প্রধান বিচারপতির অফিসে তিনি ঢুকে পড়েন। এর সাথে হাইকোর্টের সব রায় সুপ্রিম কোর্টে ফলতে যাওয়া সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ, এবং সে কারণে বিচার বিভাগ পৃথক হলেও সুবিচার না পাওয়ার তার আশঙ্কা কিভাবে অবিশ্বাস করবে দেশের নাগরিক। মহামান্য আদালত বিএনপি জামাত জোট এবং তাদের সাথে যুক্ত নানা গোয়েন্দা সংস্থা ও দলীয়কৃত বেসামরিক প্রশাসনের নীলনাকশার নির্বাচনের বিরুদ্ধে জীবন দিল কত সাধারণ মানুষ। শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দল ঘোষণা করল 23 দফা সংস্কার কর্মসূচি। তারপর মহাজোট হল, সে আন্দোলনের ফসল হিসাবেই তো এসেছিল 11ই জানুয়ারির সরকার। জাতিসংঘের হুঁশিয়ারি ছিল সামরিক শাসন জারি হলে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ বন্ধ হয়ে যাবে, তাই এসেছিল সামরিক শাসনের বদলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারকে আবামর জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছিল, আওয়ামী লীগ ও 14 দল সমর্থন জানিয়েছিল। তাই বলা যায় শুভ সংস্কার যতটুকু হয়েছে তার প্রধান দাবিদার জনগণ এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি। এই সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু জনগণ কি দেখল? আন্দোলনের জীবন গেল মানুষ, পুলিশের ট্রাকের নিচে জীবন প্রদীপ থেকে নেমে গেল গরিব মজুরের, আর ক্ষমতায় সেই সেনানায়কেরা তাদের কাঁধে নিজেরাই লাগিয়ে নিলেন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ও জেনারেলের ব্যাচ। কোন চক্ষু লজ্জাও হল না তাদের। অন্যদিকে ভুল ও ভয়ের শাসনে দেশে চলছে নীরব দুর্ভিক্ষ, ব্যবসা বাণিজ্য বন্ধ, কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, দুর্নীতি ও কমেনি শুধু রেইড হয়ে গেছে। মনে পড়ল 1976 সালে রিয়াজ শাসন আমলে টিজিএফআই এর নির্যাতন কেন্দ্রে আমার অবস্থানকালে সদ্য প্রয়াত প্রকাশনা শিল্পের পথিকৃ মহাপ্রাণ চিত্তরঞ্জন সাহাকে ধরে নিয়ে আমার পাশের পক্ষে রাখা হয়েছিল। অভিযোগ, তিনি ভারতীয় চর। দিন 15 পর চিত্তদা জানালেন, প্রফেসর সাহেব আগামীকাল আমাকে বাসায় রেখে আসবে, খরচ মোট 56,000 টাকা। আমি একজন লেকচারার হলেও চিত্তদা আমাকে কনসাল্টেন্ট হিসেবে সম্বোধন করতেন। সেই 76-এ 56,000 টাকা কম ছিল না মহামান্য আদালত। শুনতে পাই তার পরিমাণ এখন পৌঁছেছে 20 টাকা। প্রধান উপদেষ্টার অফিসের প্রায় পাশে ক্যান্টনমেন্টের অতি নিকটে র্যাঙ্ক ভবন ভেঙে পড়ে হতভাগ্য গরিব মজুরদের লাশ দিনের পর দিন ঝুলে থাকলো। আমাদের সেনাবাহিনী বা সরকারি কোন প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হল না সেই লাশগুলো উদ্ধার করে। শেষ পর্যন্ত ওই গরিব জনসাধারণ আমি শেষ করি এবং মহামান্য আদালত আমি আপনাকে বিহিত হয়ে করি, আমি আপনাকে স্মরণ করিয়েছি যে আমাদের যে সেই সময় কিন্তু 1 ঘন্টা রাতে আমি কিন্তু বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম। একটা সামরিক আদালত মহামান্য আদালত আমাকে দয়া করে আরো অল্প কয়েকটা মুক্তি। অন্যদিকে ভুলো পায়ে শাসনিক দিয়ে বলেছি আমি, তারপরে শুনতে পাই, আচ্ছা এটা বলেছি মহামান্য আদালতে, আমি কারাগারে আসার পূর্বে বেশ কয়েকবার একটি কথা উচ্চারণ করেছি, তা হল বাঘের পিঠে সওয়ার হলে তাতে কি আর নামা যায় না, এই গোবার বাক্যকে আমাদের সেনানায়কেরা ভুল প্রমাণ করবে। কিন্তু পৃথিবীতে এদের অবিরাম বন্দনা, সারা দেশ থেকে প্যারেড গ্রাউন্ডে জল হওয়া স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মেলনে সেনা প্রধান যে বক্তব্য রেখেছেন এবং একজন ছাত্র বিবিসিকে যেমন বলেছে, ওই সেনানায়কেরা মনে করে দেশে তারাই একমাত্র সম্পদ রক্ষাকর্তা, অন্য কেউ নয়। রাজনীতিবিদদের ঘরে আবদ্ধ রেখে নিজেরা দেশদূত সেজে রাজনীতি করে বেড়াবেন তা দেখেও শুনে মানুষের মনে নানা আশঙ্কা। যে পুরনো চিত্রের সাথে দেশবাসী অতি পরিচিত তারই কি পুনরাবৃত্তি ঘটবে আবার? এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রাকৃতিক সিডারের মহাদুর্যোগে সুন্দরবনের হিংস্র বাঘ পর্যন্ত ঠাই নিয়েছিল লোকালয়ে নিঃসহায় মানুষের পাশে। আর এখন যারা বাঘের পিঠে সওয়ার হয়েছেন তা তো আসল বাঘ নয়, কাগুজে বাঘ। তাই কেউ যেন ভুল না করেন, সিডারের চেয়ে আরো বড় বড় মানুষের মহাপ্লাবনের সামনে ভেসে যাওয়ার আগেই তারা যেন সসম মানে অবতরণ করে। একমাত্র প্রকৃত গণতান্ত্রিক সরকার সবচেয়ে সুষ্ঠুভাবে আমাদের সেনাবাহিনীকে দেশের কাজে এবং কল্যাণে নিয়োজিত করতে পারবে, কোনো ভবনে হস্তক্ষেপ থাকবে না। এই সেনাবাহিনীকে কাজে লাগানো হবে খাপে খাপে দেশের নাগরিকদের দেশ রক্ষায় সক্ষম করে তুলতে। সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী, রাজনীতিতে এবং গণতান্ত্রিক শাসনে তারা কখনোই হস্তক্ষেপ করবে না। বর্তমান একবিংশ শতাব্দীতে মহামান্য আদালত অস্ত্রের চাইতেও বড় শক্তি হিসাবে কাজ করবে, জ্ঞান ভিত্তিক সমাজ সৃষ্ট একটি সবল ও টেকসই অর্থনীতি। সেই উদ্যোগে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এবং ধাপে ধাপে গড়ে ওঠা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীকে দেশ রক্ষা এবং দেশ করার কাজে সবচেয়ে সুন্দরভাবে কাজে লাগানো যাবে। মহামান্য আদালত যুদ্ধাপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে আজ যারা আজ সারা জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভূতের সরকার নির্বিকার। গত এক বছরে এইসব যুদ্ধাপরাধীদের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। বিভিন্ন সময়ে সামরিক সরকার এবং বিশেষ করে বিগত জামাত বিএনপি জোট সরকারের আমলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে এরা তাদের অবস্থান পাকা করেছে। তারা সেসব অবস্থানে সুরক্ষিতই আছে। বাংলাদেশের বাংলা ভাইয়ের মদতদাতা প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের তো কিছু হয়নি। খাদ্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সচিব পদে আছেন আয়ুব মিয়া, যাকে 1971 সালে বরিশাল শহরে রাজাকার হিসেবে ঘোরানো হয়েছিল। রেড ডিফেন্স সোসাইটির মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয়েছে জামায়াতের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক আব্দুর রবকে। ডিসিএসআইয়ের চেয়ারম্যান মাহমুদুল হাসান জামায়াতের প্রভাবশালী সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াত সংশ্লিষ্ট দুর্নীতিবাদ নীতিভ্রষ্ট উপাচার্য অন্যান্য পদাধিকারীগণ যথাস্থানে আছেন। সংবাদপত্র প্রকাশনা শিল্পের মালিকদের বন্দী করে ওইসব সংবাদপত্রে কর্মরত হাজার হাজার সাংবাদিকের রুটি রুজির পথ বন্ধ করে তাদের শুকিয়ে মারা হচ্ছে, কিন্তু জামায়াতের কোনো আর্থিক প্রতিষ্ঠানে তাদের সাথে জঙ্গি সহায়তাদানের কথা সবার জানা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় আজ মনে পড়ছে বঙ্গবন্ধু সাথী মার্চের অমর ভাষণের সেই কথাগুলো, আমার অর্থ দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব তুখী মানুষের উপর, তাদের বুকের উপর হচ্ছে গুলি। বঙ্গবন্ধু সেই উক্তির সঙ্গে সুর মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আজ আপনার এই আদালতে উচ্চারণ করছে, লক্ষ সৈন্যের বিনিময়ে পড়েছি বাংলাদেশের সেনাবাহিনী, আর আজ স্বাধীনতার 36 বছর পর তাকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করতে আর রক্ষা করতে যুদ্ধাপরাধী ও জামায়াত ছাত্র। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানুষের অব্যক্ত কথাগুলো তুলে ধরেছি, আর ভুল করবেন না, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করুন, অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করুন, আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করুন। মহামান্য আদালতের বিষয়গুলো এই মামলার সঙ্গে খুবই জড়িত এবং আমাদের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অন্তত জামিনে মুক্তি দিন। 21 আগস্টের বোমা ও গুলি থেকে তিনি যে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তার একটি গভীর মর্মবাণী আছে। তিনি কারাগারে থাকুন অথবা বাইরে থাকুন, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের সকল শুভমুক্তি ঐক্যবদ্ধ হবে গণতান্ত্রিক অভিযাত্রায়। তেমনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তার স্বামী জেনারেল জিয়া তার জীবনদাতা আমার ভাই কর্নেল তাহেরকে হত্যা করেছিলেন, কিন্তু স্বামীর অপরাধে আমি তাকে দোষারোপ করি করব না। 90-এর গণপুত্থানে বেগম খালেদা জিয়া আপনি অনমনীয় দৃঢ়তা দেখিয়েছেন, তার জন্য আপনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা বলা। আমি বিনয়ের সাথে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানব, কারাগার থেকে মুক্ত হয়ে এখানে কর্নেল তাহেরের স্ত্রী আছেন, আপনি কর্নেল তাহেরের বিধবা স্ত্রী লুৎফা তাহেরের সাথে দেখা করে স্বামীর ভুলের জন্য দুঃখ প্রকাশ করুন। জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যু দিবস 15 আগস্টের কালো দিনে সমারোহে জন্মদিন পালন না করুক, আর যুদ্ধ অপরাধী জামায়াতে ইসলামের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হোক। আজ প্রয়োজন জাতির বৃহত্তর স্বার্থে অতীতের ক্ষতগুলো নিরাময়ের। আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধার বিধবা। 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর নামে মেজর জিয়ার পুনরায় স্বাধীনতা ঘোষণা সেই সময় মানুষকে উদ্বৃত্ত করেছিল, তার যথাযথ মূল্যায়ন এদেশবাসী নিশ্চয়ই করবে। মহামান্য আদালত, আমি আমার ছাত্রদের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমরা শিক্ষকেরা বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, গভীর পরিতাপের বিষয় এখনো তারা বিপন্নই আছে। 20 আগস্ট ঘটনার পরে প্রধান উপদেষ্টার ঘোষণা ছিল নতুন করে ছাত্রদের গ্রেপ্তার দেওয়া হবে না, নতুন মামলা দেওয়া হবে না। তারপরও তাদের গ্রেপ্তার শুধু নয়, গত ঈদের আগে, এই কোরবানির ঈদের আগে কারাগারে বন্দী দুজন ছাত্রকে রিমান্ডে নিয়ে ঈদের দিনে তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় তাদের ইচ্ছার বিরুদ্ধে ছাত্র শিক্ষকদের জবাব দিয়েছে। সবচাইতে ক্ষোভের বিষয় হল ডিজিএফআইয়ের অফিসার, যার নাম কারাগারে বন্দীদের মুখে মুখে, সে নিজ হাতে শাহবাগ থানায় এসে ওই দুজন ছাত্রকে পিটিয়েছে। আমাদের এখানে একজন ছাত্র আছে, সেও এই সম্পর্কে জানে। তাদের খোলাখুলি তারা খোলাখুলি হুমকি দিয়েছে মহামান্য আদালত। তাদের টেলিফোনে নির্ধারিত হয় কার কতদিন রিমান্ড হবে। স্বাধীন বিচার বিভাগটি উপহাস করে বলেছে বিচারকেরা নন, তাদের টেলিফোনে স্থির হবে কার কি সাজা হবে। ভেবে দেখুন মহামান্য আদালত, এই স্বাধীন বাংলাদেশে কি ঘটছে। ইতিমধ্যে নতুন করে 25 জন ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে, এ বিষয়ে জানাতে চাই। 22 আগস্টের কার্যকারীর পর নিরপরাধ ছাত্রছাত্রী রিপোর্টার এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপর যে বর্বর নির্যাতন চালিয়েছিল যৌথ বাহিনী, তাদের বিরুদ্ধে কি কোনো মামলা রুজু হয়েছে। মহামান্য আদালত আজ পরিষ্কারভাবে সরকারকে জানাতে চাই, ছাত্রদের বিরুদ্ধে ওই সব মামলা অবিলম্বে প্রত্যাহার করুন, বন্দী ছাত্রীদের ছাত্রদের মুক্তি দিন, দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। মহামান্য আদালত, আমার পরিবারের সদস্যদের সম্পর্কে দুটি কথা আমি বলতে, আমাকে কিছু সময় দিতেই হবে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী রূপম এডওয়ার্ড সাইজের বিখ্যাত অরিয়েন্টালিজম বইটি পাঠিয়েছে, লিখেছে সত্য ন্যায়ের পথে আপনার নিঃস্বার্থ পদচারণা অক্ষয় হোক। বইটি আমি পড়েছি মহামান্য আদালত। পশ্চিমা বিশ্বের ভাষায় আমরা অরিয়েন্টের মানুষ, তারা অক্সিডেন্টাল এবং আমরা অরিয়েন্ট। অরিয়েন্টালদের ওরা যতই অবজ্ঞা করুক তাতে কিছুই আসে যায় না। প্রতি সমাজের নিজস্বতা আছে, আছে সবলতা ও দুর্বলতা এবং সমাজ এবং সমাজ পরিবর্তমান। কেউ উঁচু সংস্কৃতির, কেউ নিচু, এমন ধারণার বিরুদ্ধে এডওয়ার্ড সাইড বইটি লিখেছেন। আমাদের ওরিয়েন্টাল সমাজে পরিবারের নিবিড়তা, আবেগ, ভালোবাসার কথা বিজ্ঞ বিচারক আপনি নিশ্চয়ই জানেন। সেজন্য এ বিষয় রচিত হয়েছে, ভাইয়ের মায়ের আজ দেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার করি, এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। পিতা মাতা ভাই বোন পুত্র কন্যা আত্মীয় বন্ধু স্বজন, এদের নিয়েই আমাদের ওরিয়েন্টাল সমাজ। পরিবারের এক সদস্যের বিপদে অন্যরা কিভাবে আক্রান্ত হয়, আত্মত্যাগ করে, বিপদের মোকাবেলা করে, তার উজ্জ্বল উদাহরণ আমাদের এই পরিবার। এই পরিবার একসাথে মুক্তিযুদ্ধ করে, কর্নেল তাহিরকে জিয়ার ষড়যন্ত্র হত্যা থেকে বাঁচাতে অন্য ভাইয়েরা বিপ্লবী অভিযানে অংশ নেয়। সাখাওয়াত হোসেন পাহাড় বীরপতি বিরোচিত মৃত্যুবরণ করে আরো 3 জন সাথী সাথে আসাদ বাচ্চু মাসুম ধারুন দিকে দিকে জ্বালাও আগুন, এই স্লোগান উচ্চারিত হতো 76 পরবর্তী দিনগুলোতে। আমার ছোট ভাই বাহারের নাম ছিল আসাদ, সেই অভিযান। আমার সবার ছোট ভাই ওয়ারেসাদ হোসেন বীরপতি ওই একই অভিযানে গুরুতর আহত হয়, তার সাথে আহত হয়েছিল সবুজ। আমার বড় ভাই আবু ইউসুফ বীর বিক্রম অর্থ কষ্টে ভালো চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। আমার ভাবিরা তারা দুজনেই এখানে উপস্থিত আছেন, ফাতিমা ইউসুফ ও লুৎফ তাহের কষ্ট করেছেন কিন্তু কারো কাছে মাথা নত করেন না। এখন চরম ভয়ভীতির পরিবেশে থেকেও আমার স্ত্রী আয়েশা যেভাবে আমাকে সাহস যুগিয়ে যাচ্ছে, ধৈর্যশীল হতে বলেছে, স্বামীর বক্তব্য পত্রিকায় প্রকাশ করেছে, ভয় ভীতিকে উপেক্ষা করে তার জন্য আমি গর্বিত। প্রিয়তমা, তাজমহল গড়ার সাক্ষী নেই, কিন্তু হৃদয়ের গভীরে তোমার জন্য তার চেয়ে বড় সৌধ করে রেখেছি। আমার পুত্র সঞ্জীব বাবার সাথে কথোপকথন নামে প্রবন্ধ লিখেছে পত্রিকায়, প্রচার মাধ্যমে বিবিসিতে তার নিঃসঙ্গ উচ্চারণ, কারাগারে শুধু আমাকে নয় বন্দী ছাত্র শিক্ষকদের সাহস দিয়েছে। আর দীপান্তিকা আমার কন্যার স্বপ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে দেশে ফিরে আসবে। আমি নাম দিয়েছি তাকে হ্যারি পটারের হারমায়োনি। আমার দুটি বোন জালিয়া ও জুলিয়া পৃথিবীর শ্রেষ্ঠ বোন, এরা দুজনেই মুক্তিযোদ্ধা। 1971 চোদ্দই নভেম্বরে যে যুদ্ধে কর্নেল তাহিরের পাউড়ে গিয়েছিল, সেই যুদ্ধে দুটি ফ্লাস্কে চা ও পানি নিয়ে জালিয়া ও যুদ্ধক্ষেত্রে ছিল অধিনায়কের অধিনায়ক ভাইদের জন্য। আর জুলিয়া সবার ছোট বোন, কি আশ্চর্য দৃঢ়তা আছে আমার এই বোনের মধ্যে। ভাইয়ের বিপদে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমার ভাই বোনদের ছেলে মেয়েরা দেশে বিদেশে যে যেখানে আছে সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সবাই কর্নেল তাহিরের গৌরবময় ওই বিচ্ছোভ স্মরণ করছে। রাষ্ট্র সরকারি পরিবারের মূল্যায়ন করেনি, রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি। বীর প্রসবনী আমার মাতা আশরাফুন নেতাকে, অবশ্য আমার বন্ধু হুমায়ুন আহমেদ তার আগুনের পরস্পরিক বইটি উপহার ও বইটি উৎসর্গ করেছে। এদেশের মানুষের ভালোবাসায় পরিবার পেয়েছে, তাতেই আমরা ধন্য হয়েছি। ফিদেল ক্যাস্ট্রোর বন্ধু নোবেল বিজয়ী গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেস ল্যাটিন আমেরিকার বুয়েন্ডিয়া পরিবার নিয়ে রচনা করেছেন তার কালজয়ী উপন্যাস 100 Years of Solitude। আমি বিশ্বাস করি তাহের পরিবারকে নিয়ে তেমনি কোনো পুস্তক নিশ্চয়ই কোনোদিন রচিত হবে। বঙ্গবন্ধু তাহেরের মতো মহাকাণ্ডের কথা স্মরণ করে বলব, রক্তে ছিল যত কণাতা তত জন সহযোদ্ধা একটি হবে আমাদের। মহামান্য আদালত, মৃত্যুকে আমি ভয় পাই না, কারণ বঙ্গবন্ধুর সেই উক্তি, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের মারতে পারবে না। তা আমি সব সময় চলব, আমরা মরব না, আমরা বেঁচে থাকব স্বপ্ন নিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্ন, তাহিরের স্বপ্ন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্ন, সোনার বাংলা গড়ার স্বপ্ন। স্বপ্ন অবিনাশী, কেউ তাকে হত্যা করতে পারে না। আমাদের নতুন প্রজন্মে সেই স্বপ্ন আমরা ছড়িয়ে দেব। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের কবিতার চরণ, মরণের হাতে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে। এই কথা উচ্চারণ করে মহামান্য আদালত, আমি বিশুদ্ধ চিত্তে শপথ করে বলছি, আমি সম্পূর্ণভাবে নির্দোষ, এবং আপনি ধৈর্য ধরে যে সময় দিয়েছেন আমি সত্যি আপনার কাছে। Thank you.